জয় গৌড়। গতদিন আমরা মহারাজ যুধিষ্ঠির সেই যক্ষরূপী ধর্মরাজকে তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তার নম্র ব্যবহারের দ্বারা তিনি তার মৃত ভ্রাত চতুষ্টয়কে উদ্ধার করেছিলেন, মানে পুনরায় তাদের প্রাণ দান হয়েছিল। আমরা সেই অতি উত্তম প্রসঙ্গ শ্রবণ করেছিলাম। আর তাদের 12 বৎসর কাল সুসম্পন্ন হল। এখন আমরা শ্রবণ করতে চলেছি বিরাট পর্ব। তারা বিরাট দেশে যাবেন, বিরাট রাজার কাছে ছদ্মবেশে গোপনভাবে। দেখুন, তারা শশাগরা পৃথিবীর রাজা হয়ে আজ কিভাবে কেমনভাবে দাসের ন্যায় তাদের সেবায় নিযুক্ত হয়েছিলেন, অতি সুন্দর সেই প্রসঙ্গ আমরা শ্রবণ করতে চলেছি। বাস্তবিকই যা মনে রাখার মতন, যে মানুষ কালের কবলে পড়ে তার কেমন গতি হতে পারে। তাই এখানে আমরা বিরাট পর্ব অদ্যদিন থেকে প্রারম্ভ হচ্ছে আমাদের। মহারাজ জনমেজয় তিনি বললেন মহামুনিকে, মানে বৈশম্পায়ন ঋষিকে, হে ব্রহ্মণ, আমার প্রপিতামহগণ দুর্যোধনের ভয়ে কষ্ট সহ্য করে বিরাট নগরে কিভাবে কেমনভাবে সেই 1 বৎসর কাল যে অজ্ঞাতবাস তা কেমনভাবে কাটিয়েছিলেন আমি তা জানতে বিশেষ ইচ্ছুক। অপরদিকে ঋষি বৈশম্পায়ন বললেন যে তোমার প্রপিতামহগণ কিভাবে অজ্ঞাতবাস করেছিলেন তা তুমি শ্রবণ করো। দেখো, সেই ধর্মাত্মা যুধিষ্ঠির যক্ষের প্রশ্নের ঠিক ঠিক উত্তর, নম্র ব্যবহার, মানে তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে মহারাজ যক্ষ তিনি বলেছিলেন যে তোমার এখন অজ্ঞাতবাস আরম্ভ হবে, তা আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমাকে, মানে তোমাদের কেউ চিনতে পারবে না, আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। তারপরে তারা 3য়তম বর্ষ শুরু হচ্ছে, এখনই হচ্ছে বিশেষ সতর্কতার প্রয়োজন, কারণ তাদের যদি কেউ চিনতে পারে তাহলে আবার সেই 12 বর্ষ যাবৎ বনবাস, আবার অজ্ঞাতবাস, সে ভীষণ কঠিন ব্যাপার। তাই তাদের সেই সময় চলে এসেছে। তিনি বললেন যে অর্জুন, তুমি তো সমস্ত পৃথিবী এক প্রকার ঘুরেছ, তা তুমি বলো আমরা এখন এই 1 বৎসর কাল কোথায় কিভাবে কাটাই। অর্জুন বললেন যে মহারাজ, আমরা মানে স্বচ্ছন্দে এই পৃথিবীতে বিচরণ করতে পারব, তবুও আমাদের নিবাস স্থানের প্রয়োজন আছে, এবং সেই নিবাস স্থলটি যা বিশেষ গোপন হওয়া প্রয়োজন। তা দেখুন, এর আশেপাশে কুরুদেশের আশেপাশে যে সমস্ত সুরম্য দেশগুলি আছে সেগুলো সর্ষ শ্যামলাদিতে পরিপূর্ণ, যেমন পাঞ্চাল দেশ, চেদি, মৎস্য, সুরসেন, পটচ্চর, দশার্ণ, নবরাষ্ট্র, মলল, শাল্য, যুগন্ধর, কুন্ত্রী রাষ্ট্র, সুরাষ্ট্র এবং অবন্তী কাপু, অবন্তী, এগুলো খুব ভালো দেশ। সেখানে আপনি এক বছর ইচ্ছা করলে থাকতে পারেন। মহারাজ যুধিষ্ঠির বললেন যে হে ভ্রাত, তুমি যে যে দেশের কথা বললে তার মধ্যে সর্বোত্তম দেশ হচ্ছে মৎস্য দেশ। এই মৎস্য দেশের রাজা হচ্ছে বিরাট। তা সে বিরাট তার উদার চিত্ত, উদার মতি, উদারতা আছে, আর তিনি মানে আমাদেরও খুব সম্মান করতেন। অতএব যদিও আমরা পরিচয় দেব না, তথাপি ব্যক্তিটি খুবই ভালো। আর সেই ধর্মাত্মা রাজার সেখানে আমরা এক বছর কাল কাটাতে পারব, কোনো অসুবিধা হবে না। অতএব সেই বিরাট নগরেই আমরা এই এক বছর গোপনভাবে বসবাস করি। আমার মনে হয় এটাই উত্তম হবে। অর্জুন তুমি কি বলো? বলছেন হে জ্যেষ্ঠ ভ্রাত, আপনি ঠিকই বলেছেন, আমাদের জন্য সেই বিরাট নগর মানে খুব সুন্দরী হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন যে আমি পাশা খেলতে জানি, কিন্তু সেই শকুনি তার কপটতা অবলম্বন করে আমাকে পরাজিত করেছে। তা আমি সেই বিরাট রাজার নগরে মানে পাশা খেলা করে রাজাকে এবং তার আত্মীয় বর্গকে মনোরঞ্জন সহকারে তাদের সঙ্গে বসবাস করব। আমাকে এই যুধিষ্ঠির নামে কেউ জানবে না, আমাকে কঙ্ক বলে সবাই জানবে। তা আমি তো এই কাজ করব বলেই আশা করেছি, এবং আমার মনে হয় এটাই ভালো হবে। মহারাজ যুধিষ্ঠির তিনি তার মেজ ভাই ভীমসেনকে বললেন যে হে ভীম, হে ভীম, তুমি বলো সেই বিরাট রাজার দেশে তুমি কি কাজ করতে পারবে? ভীমসেন চিন্তা করলেন, এক তো অপরের দাস হতে হবে, তার মধ্যে আমার খাওয়া লাগে দশজনের, খাবার আমার একার প্রয়োজন, তা আমি এখন কি করি? তিনি বলছেন, দাদাজি আমি ভালো রান্না করতে পারি। তিনি চিন্তা করছেন যে সেই রান্নাঘরের যদি মানে সর্বশ্রেষ্ঠ পদ পাওয়া যায় তাহলে আমার পেটটা অন্তত পূরবে। তিনি বললেন, কেন দাদাজি, আমি রান্নায় অত্যন্ত পারদর্শী, আর আমাকে সকলে পাচক রূপে জানবে, আর আমার নাম হবে বল্লভ, আমাকে কেউ চিনতে পারবে না। বললেন, ঠিক আছে, তুমি সেই কাজই করো। ভীমসেন চিন্তা করল যে সেই রসুইয়ের কাজ হলে আমি যদি সকলের মাতব্বর হই মানে সর্দার হই, তাহলে আমাকে আর কে বারণ করবে? এই বনে যা আমি বাল্যভোগ করতাম, যে সমস্ত ফলমূল, সেগুলোই আমাকে মধ্যাহ্নে ভোজন করতে হয়েছে এই 12টা বৎসর। কমপক্ষে বিরাট রাজার দেশে কিছুদিন খেয়ে দিয়ে শরীরটাকে আগে ঠিক করি, তা না হলে ওই দুর্যোধনকে মানে আমি একেবারে শেষ করে ফেলব। আর যদি সেই মানে রসুইয়ের যদি ইনচার্জ হই, তাহলে আমি কাজু পেস্তা ভালো ভালো উপাদেয় উপাদেয় বস্তুগুলো সেবা করতে পারব। আজ 12টা বৎসর ভিক্ষা করে করে এই সব মরা সাধুদের সঙ্গে থেকে আমার পেট ভরেনি। তা যাক, ভীমসেন বুদ্ধি করে এই কাজে তৈরি হলেন। এবারে যুধিষ্ঠির মহারাজ তিনি তার ধনুর্ধারী ভাই অর্জুনকে বললেন, অর্জুন তুমি কি কাজ করবে সেই বিরাট নগর? অর্জুন বলছেন, কেন আমি সেই হাতে শঙ্খের যে চুড়ি, মানে যাকে শাখা বলে, আমি সেই শাখা পরব, আর মাথায় বেনি তৈরি করব। আমার চুলগুলো তো বড় বড় আছে, তখন ঝুলিয়ে দিলেই মেয়েদের বেনু হয়ে যাবে। আর আমি এক বছর নপুংসক হয়ে থাকব। এক তো সেই স্বর্গের অভিসম্পদ আছে যা আমরা পূর্বে শ্রবণ করেছি, সেই উর্বশীর দেবরাজ ইন্দ্র বলেছিলেন, তোমার তো ভালোই হয়েছে, তুমি ওই এক বছর অজ্ঞাতবাসে থেকে নপুংসক ভাবে থাকবে, তাহলে তোমাকে আর জীবনে কেউ চিনতে পারবে না। তা না হলে অর্জুন ভীম তাদেরকে দেখলে সকলে আন্দাজে চিনে যাবে, ছোট ছোট বাচ্চারাও চিনে যাবে তাদের রূপ, তাদের বাহুর বর্ণনা শ্রবণ করলে। তাই আমি সেই বিরাটনগরে মহারাজ বৃহন্নলা রূপে থাকব, আর আমি সেখানে মানে মেয়েদের সঙ্গীত বাদ্য এবং নৃত্য শিক্ষা প্রদান করব। বলছেন, বেশ তুমি তাই করো। সম্রাট যুধিষ্ঠির নকুলকে বললেন, হে ভাই নকুল, এবারে তুমি বলো, তুমি বিরাট রাজার নগরে কি কাজ করতে সক্ষম হবে? বলছেন, মহারাজ আমি অশ্ববিদ্যায় পারদর্শী, তাই আমি সেখানে ঘোড়া পরিচালনা করব, তাদের লালন পালন করব, এবং ঘোড়াদের কি অসুখ বিসুখ এ সম্পর্কে আমি মানে আপনার কৃপায় বিশেষ জ্ঞান প্রাপ্ত হয়েছে। আমি সেখানে গ্রন্থিক নামে প্রসিদ্ধ হয়ে রাজার সেই সমস্ত ঘোড়াগুলি সামলাব। এবারে সর্বকনিষ্ঠ ভাই সহদেবকে বললেন, ভাই সহদেব তুমি সেখানে কি করবে? বলছেন, কেন, আমি গোধন রক্ষা করার বিশেষ পটুতা দক্ষতা আমার মধ্যে বিদ্যমান, তাই আমি সেখানে গোধন সকল রক্ষা করব। আর মহারাজ আমি গাবি দহনে পটু, আর গাবি দহন করলেই যে কিছুটা পেটে যাবে না এমন নয়, আর আমি সেই গাবিদের রক্ষণাবেক্ষণ করতে অত্যন্ত পারদর্শী, আর আমি শুভ লক্ষণযুক্ত বৃষ মানে ষাঁড়কেও চিনতে পারি। এই ষাঁড়ের মধ্যে বিশেষত্ব কি আছে, যে সেই সহদেব জানত যে কোন বৃষটি তার লক্ষণ দেখে, স্বভাব চরিত্র দেখে সে বুঝতে পারে যে এই বৃষর যে মূত্র, সেই মূত্র যদি বন্ধা নারীকে শুকানো হয় তাহলে সে গর্ভধারণ করতে পারবে, সে বিদ্যাটাও সে ভালো করে জানত। অতএব মহারাজ আমি সেখানে মানে তন্ত্রীপাল রূপে নামে খ্যাত প্রাপ্ত হব, আমাকে কেউ চিনতে পারবে না। সকলে জিজ্ঞাসা করা হলো, এবারে বাকি রইলেন দ্রুপদ কুমারী দ্রৌপদী। তাকে বললেন সম্রাট যুধিষ্ঠির, হে দ্রুপদ কুমারী, তুমি আমাদের সকলের অতীব প্রিয়, কিন্তু তুমি তো সবই জানো, তা তুমি বলো তুমি সেখানে কি করবে? বলছেন, মহারাজ আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমিও ছদ্মবেশে বিরাট রাজার নগরে গিয়ে সৈরন্ধ্রীর বেশে সেই রানী সুদেষ্ণার সেবা করব। আমি কেশকলাপ বিন্যাস করতে বা অঙ্গরাগ করতে অত্যন্ত পটু, অতএব আমার জন্য আপনার চিন্তা করতে হবে না, আমি আমার সব কিছু বজিয়ে রেখে সেখানে ঢুকে যাব। বলছেন, বেশ তাই হোক। বৈশম্পায়ন ঋষি বললেন, হে জনমেজয়, দ্রৌপদী এবং অন্যান্য ভ্রাতাদের কথা শুনে মহারাজ যুধিষ্ঠির বললেন যে বিধাতার ইচ্ছা অনুযায়ী তোমরা যা করবে তা আমাকে বলেছো, আমিও আমার বুদ্ধি অনুসারে যা উচিত তা করেছি বা বলেছি। মহারাজ যুধিষ্ঠির তখন পুরোহিত, ধম্ম, সেবক ও পাচকাদি সহ যারা যারা সঙ্গে ছিলেন তাদেরকে বললেন, দেখো তোমরা দ্রুপদের গৃহে চলে যাও, মানে শ্বশুর বাড়িতে চলে যাও, আর আমাদের অগ্নিহোত্র রক্ষা করবেন আপনি, কে? ঋষি ধম্ম। আর ইন্দ্রসন ইত্যাদি সারথি এবং সেবকরা, খালি রথ সৈন্য মানে সেবক কিছু ছিল, তারা তাদেরকে বললেন যুধিষ্ঠির মহারাজ যে তোমরা সেই সর্বেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্রের পুরী অর্থাৎ দ্বারকা নগরীতে তোমরা চলে যাবে, আর তোমাদের কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে তোমরা বলবে যে তারা যে কোথায় গিয়েছে আমরা বলতে পারবো না, আমাদের সেই দ্বৈতবনে ফেলে রেখে রাতারাতি তারা নিরুদ্দেশ হয়ে গেছে। বলছেন, ঠিক আছে মহারাজ, আপনার আজ্ঞায় আমি শিরোধার্য করলাম। এইভাবে সব কিছু ঠিক করে পাণ্ডবরা ঋষি ধম্ম ঋষির কাছে এসে পরামর্শ গ্রহণ করলেন। ঋষি ধম্ম তিনি বলছেন, হে পাণ্ডবগণ, আমি তোমাদের কিছু উপদেশ করতে চাই, তোমরা সেই রাজার কাছে কেমনভাবে থাকবে তা শোন। তোমরা ব্রাহ্মণ, সুহৃদ, সেবক, বাহন, অস্ত্রশস্ত্র ইত্যাদি সম্পর্কে যে ব্যবস্থা নিয়েছ, যে কিছু চলে যাচ্ছে দ্রুপদ নগরীতে মানে দ্রুপদ রাজার কাছে, আর কিছু পাঠিয়ে দিচ্ছেন সৈন্য সামন্ত খালি রথ, তারা সব দ্বারকায় ভগবানের কাছে চলে যাচ্ছে, আর মুনি ঋষিদের তারা প্রত্যেকেই মানে পৃথক পৃথক রূপে দণ্ডবাদ প্রণাম করে বললেন যে আপনারা তো সবই জানেন, এখন আমাদের অজ্ঞাতবাস আরম্ভ হচ্ছে, তা আপনারা আশীর্বাদ করুন, তাতে যেন আমরা সাফল্য লাভ করতে পারি। বললেন, হে যুধিষ্ঠির, তোমার নম্র ব্যবহারে আমরা তোমার সঙ্গে এই বারোটি বৎসর কাটালাম, আমরা প্রত্যেকেই তোমাকে আশীর্বাদ করি যে তুমি জয়ী হও। এবারে বলছেন, দেখো রাজার সঙ্গে কেমন ব্যবহার করবে, রাজার সঙ্গে দেখা করতে গেলে সর্বপ্রথম যে রাজার দাড়ি যাকে দ্বারপাল বলা হয়েছে তার অনুমতি নিয়ে প্রবেশ করবে, তিনি যেমন বলবেন ঠিক তেমনই করবে, আর শোনো রাজাদের উপরে সম্পূর্ণ বিশ্বাস করবে না, আর রাজাদের যে সমস্ত পত্নী তাদের সঙ্গে কখনো বেশি মেলামেশা উচিত নয়, তাহলে অসুবিধা, এবং সেই রূপ যারা অন্তপুরে যাতায়াত করে তাদের সঙ্গে অথবা রাজা যার প্রতি দেশভাবাপন্ন তার সঙ্গে মিত্রতা করবে না, তাদের মানে ক্ষুদ্র কাজও যদি করা হয় তাহলে রাজাকে না জানিয়ে তা করবে না, তাহলে কিন্তু বিপদে পড়তে হয়, রাজাকে অগ্নি বা দেবতার ন্যায় মনে করতে হয়, আর যে তার সঙ্গে কপট আচরণ করে তার বিনাশ হয়, অতএব তার সঙ্গে কোনো প্রকার কপটতা করবে না, যা কিছু বলার পরিষ্কারভাবে বলবে, রাজা যেসব কাজের জন্য আদেশ দেন সেগুলিই পালন করবে, আর বেপরোয়া ভাব, অহংকার, ক্রোধ সর্বতোভাবে পরিত্যাগ করবে, প্রিয় এবং হিতকারী বাক্য বলবে, অপ্রিয় সত্য কথা বলবে না, প্রিয়ের থেকেও হিতকারী বাক্যের গুরুত্ব অনেক বেশি, সমস্ত ব্যাপারে এবং সর্বকথায় রাজার অনুকূল থাকবে, রাজার বিরোধ কিছু বলবে না, যা রাজার পছন্দ নয় তা কদাপি করবে না, হে যুধিষ্ঠির, তার শত্রুর সঙ্গে বাক্যালাপ করবে না এবং কখনো কর্তব্য থেকে বিচ্যুত হবে না, মনে রেখে এইরূপ ব্যবহারকারী ব্যক্তি রাজার কাছে থাকতে পারে, আর বিদ্বান ব্যক্তিরা রাজার ডান দিকে বা বাঁদিকে বসবেন, আর অস্ত্রধারী যারা মানে পাহারা দেবেন তারা রাজার পশ্চাৎ ভাগে মানে পেছনে বসবেন। আর রাজা যদি কোনো অপ্রিয় কথা বলেন তা অন্যের নিকট গিয়ে বলাবলি করবে না। আমি সুরবীর, আমি বুদ্ধিমান, এই প্রকার অহংকার দেখাবে না। সর্বদা রাজার প্রিয় কাজ করবে, নিজ দুই হাত ঠোঁট হাঁটু বৃথা সঞ্চালন করবে না। কেউ বসে থাকে না, তাদের কিন্তু স্বাভাবিক বোধগম্য নেই। গুরুজন বসে আছে, কোনো সাধু বসে আছে, পা নাড়াচ্ছে, অনেকে পা কাঁপাতে থাকে, হাত নাড়াতে থাকে, সেগুলো করবে না। বেশি কথা বলবে না, কারোর সঙ্গে ঠাট্টা, কেউ হয়তো ঠাট্টা করছে, তাদের সঙ্গে যোগ দেবে না। আর পাগলের মতো কখনো উচ্চহাস করবে না। যে ব্যক্তি কোনো বস্তুর প্রাপ্তিতে আনন্দে আত্মহারা না হয়, অপমানিত হলে দুঃখিত না হয় এবং নিজ কার্যে সর্বদা সতর্ক থাকে, সেই রাজার কাছে টিকে থাকতে পারে। কোনো মন্ত্রী যদি আগে রাজার কৃপাপাত্র থাকে, তাকে অকারণে বা মিথ্যা দোষ আরোপ করে তাকে রাজা হয়তো তাড়িয়ে দিয়েছে, তা সেই ব্যক্তি যদি সেই রাজার নিন্দা না করে তাহলে সে আবার রাজাই তাকে সময় মতো ডেকে নেবে, এতে প্রভুও তাদের সাহায্য করে। আর যে ব্যক্তি সর্বদা উৎসাহ দেয়, বুদ্ধি বলযুক্ত, সুরবীর, সত্যবাদী, দয়ালু এবং জিতেন্দ্রীয় এবং ছায়ার ন্যায় রাজাকে অনুসরণ করে, সেই রাজগৃহে থাকার একমাত্র উপযুক্ত। যখন অন্য ব্যক্তিকে কোনো কাজে পাঠানো হয়, একজনকে আদেশ করছেন, সে সময় তুমিও উঠে দাঁড়িয়ে তৎপর হবে যে আমাকে বোধ হয় কিছু বলবেন। একেবারে অলসের ন্যায় মনে করলো আমাকে কিছু বলবে না, একেবারে পায়ের উপর পা তুলে বসে থাকবেন, এই প্রকার আলস্য প্রদর্শন করাবেন। আর মানে রাজার মতো কখনো বেশভূষা করবে না, তার অতি নিকটে থাকবে না এবং তার মনের বিপরীত পরামর্শ দেবে না। একেবারে তার সঙ্গে ওতপ্রোতভাবে মিলে যাওয়া এও অনুচিত। বিশ্বাস নৈব কর্তব্য ত্রিষু রাজকুলেষু চ, রাজকুলকে পূর্ণরূপে বিশ্বাস করলেও আবার অসুবিধা, নীতিশাস্ত্রে বলেছে। এইরূপ কবলেই রাজার প্রিয় হতে পারবে। আমি যা যা বললাম এগুলো যদি মেনে চলতে পারবে তাহলে রাজার অতীব প্রিয় হয়ে যাবে। রাজা কোনো কাজে নিযুক্ত করলে তার জন্যে অন্যের কাছ থেকে উৎকোচ গ্রহণ করবে না, কোনো প্রকার ঘুষ নেবে না। কারণ উৎকোচ মানে ঘুষ গ্রহণকারী ব্যক্তির কুকর্ম একদিন না একদিন জানাজানি হয়েই যায়, তখন রাজা তাকে কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রদান করে থাকেন। হে পাণ্ডবগণ, এইভাবে খুব যত্ন সহকারে নিজ মনকে বশে রেখে এই যে ত্রয়োদশতম বর্ষ যে অজ্ঞাতবাস তা পূর্ণ করো, তারপর নিজ রাজ্যে এসে স্বচ্ছন্দে নিজেদের রাজ্যে বসবাস করো, এটাই আমি তোমাদের আশীর্বাদ করি। মহারাজ যুধিষ্ঠির ঋষি ধৌম্যকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি আমাদের অনেক সুন্দর সুন্দর শিক্ষা প্রদান করেছেন, আজ আপনার মতন ব্যক্তিকে পেয়ে আমার হৃদয়টা মানে বড় হয়ে গেল। কারণ একমাত্র আমার মা কুন্তী আর ধর্মাত্মা বিদুর, ঠিক আপনি যেমন আমাদের আদেশপূর্বক যে সমস্ত নীতিবাক্য বললেন তা আমার মা আর বিদুর কাকাই এমন বলে থাকেন আর আপনি বললেন, তাই এতে আমি এত খুশি হয়েছি তার বলার নয়। এবং আমি আপনার নিকটে শপথ করছি যে আমি প্রতি অক্ষরে অক্ষরে আপনার এই সমস্ত পালন মানে আদেশ পালন করব। ঋষি বৈশম্পায়ন মহারাজ জনমেজয়কে বললেন, হে রাজন, রাজা যুধিষ্ঠিরের কথায় ব্রাহ্মণ শ্রেষ্ঠ সেই ধর্ম ঋষি যাত্রাকালে যা কিছু করার, তিনি প্রথমে একটি যজ্ঞ করলেন, ছোট যজ্ঞ করে পাণ্ডবদের অগ্নিহোত্র সামগ্রী অগ্নি প্রজ্বলিত করে তাদের সমৃদ্ধি ও বিজয়ের জন্য বেদ মন্ত্র পাঠ করে সেই যজ্ঞ শেষ করলেন। আর তিনি কি করলেন, পাণ্ডবরা তারপর অগ্নি, ব্রাহ্মণ ও সমস্ত তপস্বী বৃন্দদের প্রদক্ষিণ করলেন চারবার। প্রদক্ষিণ করার পরে তারা দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে দক্ষিণ দিকে যাত্রা আরম্ভ করলেন। আর তারা পাঞ্চাল রাজ্যের জন্য রওনা হলেন। মহারাজ যুধিষ্ঠিরের আজ্ঞায় তার সেনা, সেবকবৃন্দ এবং খালি রথগুলো তারা তার নির্দেশ অনুযায়ী সেই দ্বারকায় ভগবানের কাছে চলে গেল। আর যে সমস্ত সেবকেরা ছিল তারা দ্রুপদ রাজার কাছে চলে গেল। আর ঋষি ধম্ম, তিনি সেই যে অখণ্ড দ্বীপ প্রজ্বলিত করেছিলেন, সেই দ্বীপের আগুন নিয়ে, সেই অগ্নিকে নিয়ে তিনি আবার চললেন অন্যদিকে, যেখানে তিনি সর্বদাই এই পাণ্ডবগণের মঙ্গলার্থে আহুতি তর্পণাদি করবেন। বৈশম্পায়ন ঋষি বললেন, তারপর মহাপরাক্রমশালী পাণ্ডবরা দক্ষিণ দিকে যমুনার ধারের রাস্তা দিয়ে চলা আরম্ভ করল। সেই দক্ষিণ তট ধরে তারা চলতে থাকল পদব্রজেই, কেউ আর সঙ্গে নেই। তারা যেখানে যেখানে রাত্রি হচ্ছিল সেখানে সেখানে জঙ্গলের মধ্যে, পর্বত গুহার মধ্যে কখনো কোনো প্রকারে কিছু খেয়ে, মানে ফলমূল ছাড়া তো আর কিছু নেই, তারা সেইভাবে রাতের পর রাত জঙ্গলে এবং গুহাতে জীবন কাটাতে থাকলেন আর চললেন। ক্রমশ তারা দাসারনর উত্তর এবং পাঞ্চাল দক্ষিণে যকৃত লোম দেশ আর কি এগুলি, এবং সুরসেন দেশগুলির মধ্য দিয়ে যাত্রা করতে লাগলেন খুব গোপনভাবে, খুব সাবধানে। তাদের হাতে ধনুষ এবং কোমরে বিশাল বড় বড় তরোয়াল ছিল, এবং তারা সেই বনবাসে থেকে কৃষ্ণ বর্ণ, একেবারে সমস্ত তাদের অরুণ বর্ণের ন্যায় রং ছিল তারা কালো হয়ে গেছে, কৃষ্ণকায় হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে, খেতে পায় না ঠিক করে। তাই তারা কি করেছে, বড় বড় চুলদাড়ি হয়ে গেছে তাদের, তারা এমনভাবে চলেছে যে তাদের দেখে চেনাও মুশকিল। ক্রমশ বনপথ পার হয়ে তারা মৎস্য দেশে, মানে বিরাট রাজার রাজধানীতে গিয়ে পৌঁছাল, মানে রাজসীমানায়, একেবারে রাজধানী বলতে সেখানে নয়, মানে সেই মৎস্য দেশের সীমানায় তারা পৌঁছে গেলেন। এবারে কি হলো, যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে বললেন, ভাই অর্জুন, আমরা তো এখন বিরাট রাজার রাজ্যে এসে পড়েছি, তার সীমানায় এসে গেছে, কিন্তু আমাদের এই ধনুষ বাণ, তারপরে এই তরোয়ালাদি যদি থাকে তাহলে আমাদের প্রতি লোকের সন্দেহ হবে, তা তুমি এক কাজ করো, আমাদের এই অস্ত্রশস্ত্র কোথায় রাখবে, আর এই তোমার যে গান্ডীব, এই গান্ডীব দেখলে কেউ তো উঁচু করতে পারবে না, তা তোমার এই গান্ডীব দেখেই আগে সন্দেহ হবে, অতএব কিছু একটা ব্যবস্থা তুমিই করো। বলছেন ঠিক আছে। এবারে যেতে যেতে গিয়ে দেখছেন কি, এক জঙ্গলের মধ্যে এক শ্মশান, দৈববশত সেদিন সেখানে আর কেউ নেই, মানে কোনো কেউ মরেনি, সেই নির্জন শ্মশানের পাশে সমীবৃক্ষ দেখা যাচ্ছে, বিশাল সমীবৃক্ষ। তাতে আবার কি, মানে যেমন বট বা অশ্বত্থের বিশেষ মানে শিকড় নাবে, সেই প্রকার শিকড়ে একেবারে পরিপূর্ণ, আবার তার মধ্যে সাপ পোকা একেবারে ভর্তি। তখন সব অস্ত্রশস্ত্রগুলো একটি কাপড়ের মধ্যে, মানে কাপড়টা মাটিতে পেতে তার মধ্যে অস্ত্রশস্ত্র সব রেখে তারা চিন্তা করছে যে এই শ্মশান চতুর্দিকে ঘন বন, অতএব এই অস্ত্রশস্ত্রগুলো ওই শমিক বৃক্ষের শমীবৃক্ষের শিকড় দিয়ে উপরে বেঁধে রেখে দেওয়া যায়। এবারে আমরা গতদিন শুনেছিলাম যে নকুল গাছে ওঠার জন্য একেবারে বিশেষ ওস্তাদ, একবার বানরের মতো লাফ দিয়ে গাছে উঠে যায়। যুধিষ্ঠির মহারাজ বললেন যে নকুল, তুমি গাছে উঠে ওই যে কোঠর দেখা যাচ্ছে ওর ভেতরে ঢুকিয়ে দাও, অল্প একটু বেরিয়ে থাকলে অসুবিধা হবে না। ওখানে ওই কোঠরের মধ্যে রাখলে অন্তত বর্ষার জল লাগবে না আমাদের অস্ত্রে শস্ত্র। ভীমের গদা আদি সব বিশাল, তো এক মানে সে এক বিশাল রথের মতন করে সেটাকে সেই শমীবৃক্ষে দেখতে দেখতে লাফ দিয়ে উঠে গেল নকুল। উঠে গিয়ে সেটাকে সেই দড়ি দিয়ে খুব শক্ত করে বাঁধল, আর সেই শমীবৃক্ষের যে শিকড় নেবেছিল সেই শিকড় দিয়ে জড়িয়ে সেটা দেখাই যাচ্ছে। আর শ্মশানে গিয়ে কে আর আকাশের দিকে দেখবে, মরাটা পুড়লেই তো পালিয়ে যেতে পারলে বাঁচে। আমাদের সাধু মহাত্মারা দেহ রাখলে আগুনটা দিয়ে দু চারজন থেকেই তো পোয়া আরম্ভ হয়ে যায়। আর শ্মশানে গিয়ে কেউ এদিক ওদিক দেখে না, কেউ বলে ভূতে ঘাড় মটকে দেবে, পেছনে দেখা ঠিক না। তা সেই রকম সেখানে বিশাল সেই শমীবৃক্ষের উপরে সব বেঁধে নেবে আসলো নকুল। অর্জুন বলছে, দাদাজি একটি সব দেখা যাচ্ছে দূরে পড়ে আছে। যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে বলছে, সব দিয়ে কি হবে? বলছেন, ওই সবটা ওর কোমরে গলায় দড়ি বেঁধে আমরা ওই গাছে টাঙিয়ে দিই। তো বলছেন, তাতে কি হবে? বলছেন, কেন, যদি সেখানে সেই সবটা ঝোলে তাহলে সেখানে আর কেউ ভয়েই যাবে না। বলছেন, আচ্ছা, তা সেখানে এক সব সেই সবটাকে বেঁধে কি করেছে যে সেই সবটা আবার ঝুলিয়ে রেখেছে, সবটা ঝুলিয়ে রেখেছে। আর সকলে ওই যদি মরাটা যদি ঝুলতে দেখে তাহলে তো কেউ আর ভয়েই যাবে না, ঠিক তাই করল। এবারে তারা নিজেদের মধ্যে যাতে নাম ধরে না ডাকে তাদের নাম পরিবর্তন করে ফেলল। কি কি নাম? যুধিষ্ঠির মহারাজের নাম রাখলেন জয়, আর আমাদের ভীম দাদার নাম রাখলেন জয়ন্ত, সব জ দিয়ে। ব দিয়ে রেখেছে বিজয়, মানে অর্জুনের নাম। আর নকুলের নাম রেখেছে জয়ত সেন। সহদেবের নাম রাখা হলো জয়ত বল। সকলের নাম পৃথক পৃথক করে দিল। এবারে তারা অজ্ঞাতবাসের জন্য বিরাট নগরে প্রবেশ করছে। তার নগরে প্রবেশ করার পূর্বে মহারাজ যুধিষ্ঠির তিনি দুর্গাদেবীর স্তব স্তুতি আরম্ভ করলেন, আর বলছেন, হে কাত্যায়নী, হে মাতো, হে দুর্গে, তুমি আমাদের রক্ষা করো। স্তব স্তুতিতে মা সন্তুষ্ট হয়ে দুর্গাদেবী আকাশমণ্ডলে প্রকট হলেন। বল দুর্গা মাইয়া কি জয়। দেবী প্রসন্ন হয়ে তাদের বললেন, হে পুত্রগণ, আমি তোমাদের আশীর্বাদ করি যে তোমরা এই অজ্ঞাতবাস সফলত্ব লাভ করবে। আর আমি তোমাদের এই আশীর্বাদও করি যে তোমরা বিজয়ী হবে এবং রাজ্য প্রাপ্ত হবে। বলে সেখান থেকে মা দুর্গা অন্তরিত হলেন। বল দুর্গা মাইয়া কি জয়। তারপর তারা বিরাট রাজার সবার দিকে একে একে আলাদা আলাদা হয়ে গেল। আলাদা আলাদা হয়ে গিয়ে তারা চিন্তা করছে যে এখনই আমাদের সেই নগরে প্রবেশ করতে হবে। সর্বপ্রথম মহারাজ যুধিষ্ঠির যাচ্ছে, ব্রাহ্মণের বেশ। তিনি গিয়ে সেই রাজা বিরাটকে গিয়ে বলছেন, মহারাজ আপনার জয় হোক, আপনার জয় হোক। বিরাট রাজা বললেন, মহোদয় আপনি কে? বলছেন, কেন, আমি একজন ব্রাহ্মণ, আমার সব কিছু অপহরণ হয়ে গেছে, আমার মানে চাকরিও শেষ, তাই আমি আপনার এখানে চাকরি করার জন্য এসেছি। বলছেন, ব্রাহ্মণ তুমি কি চাকরি করবে? বলছেন, আমি না এই পাশা খেলতে খুব ভালোবাসি, পাশার গুটিগুলো হাতে করে নিয়ে গেছি, তাদের চেনার উপায় নেই। বলছেন, আচ্ছা আমারও কিন্তু খুব পাশা খেলতে ভালো লাগে, তা তুমি না আমার সঙ্গে সর্বদাই পাশা খেলবে, আমাকে মনোরঞ্জন করবে। বলছেন, ঠিক আছে তাই হবে। বলছেন, তা আপনি কোন গোত্রীয়? তিনি বলছেন যে আমি তো ব্রাহ্মণ, আমার গোত্র হচ্ছে ব্যাঘ্রপদ গোত্র, আর আমার নাম হচ্ছে কঙ্ক। বলছেন, আচ্ছা তো তোমাকে দেখে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে, আমার এমন মনে হচ্ছে যে আমার বোধহয় তুমি পূর্বজন্মের কোনো আত্মীয় ছিলে। বলছেন, মহারাজ এ তো আপনার উদারতা। বলছেন, তোমাকে দেখে আমি এত খুশি সে আর বলার কথা নয়। দেখুন, আজ সম্রাট এই বিরাট রাজা সবসময় যুধিষ্ঠির মহারাজের অগ্রে হাত জোর করে দাঁড়িয়ে থাকত, কিন্তু বিধির বিধান কেমন যে রাজাও ভিখারি হয়ে যায়। তাই যুধিষ্ঠির মহারাজ সেই অজ্ঞাতবাস পূর্ণ করার জন্য তিনি সেখানে এক প্রকার চাকরি দাসিত হলেন। তিনি গিয়ে সন্তুষ্ট করলেন, তার দিব্য শরীর জ্যোতি দেখে মহারাজ বিরাট অত্যাধিক খুশি হলেন। তিনি বললেন যে আমি আপনাকে দেখে এত আনন্দে বিহ্বল হচ্ছি যার বলার কথা নয়। তা তুমি এক কাজ করো, হে কঙ্ক, তুমি আমার বন্ধু, তুমি শুধু আমার সঙ্গে পাশা খেলা করবে না, আমার গুপ্ত মন্ত্রণা তুমি জানতে পারবে, আমার রাজকোষ সম্পর্কে তোমার সব কিছু জ্ঞান থাকবে, আমার সৈন্য সম্পদের ইত্যাদির খোঁজ খবর তুমি রাখবে, তোমার কাছে গোপন কিছু আমার থাকবে না, তুমি আমার থেকে সব কিছুই জানতে পারবে, আর আমি তোমার মানে তুমিও আমার মতন বেশ ভূষায় থাকবে, তোমার যা কিছু প্রয়োজন তখন তুমি নেবে। প্রভু আগে আগে তা এবারে সেখানে ধর্মরাজ যুধিষ্ঠির কালো কবলে পড়ে যে বিরাট রাজা সর্বদাই তার সামনে হাত জোর করে থাকতেন, তিনি আজ সেখানে দাসত্ব স্বীকার করলেন। এবারে আসছে সেই মহাবলী ভীম। তা মহাবলী ভীম তিনি কেমনভাবে যাচ্ছেন? সেই মহাবলী ভীম তিনি পদবিন্যাস করতে করতে কি করছেন, যে সেখানে কিছু হাতা খুন্তি আরো কিছু বাসন সঙ্গে আছে, তা সেগুলিকে নিয়ে তিনি ধীরে ধীরে মানে বিরাট নগরে রাজধানীতে প্রবেশ করলেন। এবারে সেখানে তার যে পদক্ষেপ, সে তো বীর, মহাবীর, তাকে দেখে সকলে বড় আশ্চর্যজনিত হচ্ছে, এবং তার শরীরের যে জ্যোতি, তার শরীরের যে আভাব প্রভা, তা দর্শন করে সকলে চিন্তা করছে যে এমবিধ বীর সে কি করে রসিয়া হতে পারে। মহারাজ বিরাট তিনি বলছেন যে তুমি যে আমার এখানে এসেছো এই সমস্ত চামচ হাতা ছুরি বড় বড় খুন্তি তুমি কি জন্য এসেছো? বলছেন, মহারাজ আমার নাম বল্ল, আমি রসুই করতে খুব ভালোবাসি, আমি আগে মহারাজ যুধিষ্ঠিরকে এই রন্ধন করে তাকে খাওয়াতাম, তিনি আমার রান্নার ভীষণ প্রশংসা করতেন, কিন্তু তিনি তো দৈববশত এখন বনে বনে কোথায় বিচরণ করছেন তা তো আমাদের জানা নেই, এখন উদরপূর্তির জন্য কিছু না কিছু কাজ আমাকে করতে হবে, তাই আমি চিন্তা করলাম যে একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির আর আপনি হচ্ছেন একটু ধর্মাত্মা ব্যক্তি, একটু প্রশংসাও হলো, তা আমি আপনার এখানে মানে রসুয়া হতে চাই। বলছেন, হে বীর, তোমার এই বাহু, তোমার যে দুটি বাহু, এই বাহুদ্বয় একেবারে কদলী বৃক্ষের মতন। তুমি তো মহাবীর, আমাকে মানে আমি তোমাকে দেখে বড় আশ্চর্যান্বিত হচ্ছি যে তুমি কেন রসিয়া হবে। বলছেন, না, আমি এই কাজে বিশেষ পারদর্শী। আর ভীমসেন জানেন যে আমার তো খাওয়া লাগে প্রায় 10-12 জনের একা, অতএব এই কাজটাই আমার জন্য ঠিক। বলছেন, আর আপনি আমাকে ঠিকই বলেছেন, আমি একদিকে রসুয়া আরেকদিকে বীরও বটে। আমি সিংহ, ব্যাঘ্র বা হাতির সঙ্গে যুদ্ধ করতে ভালোবাসি। আমি কখনো কখনো আপনার মনোরঞ্জনের জন্য সে কাজটাও করব। বলছেন, ঠিক আছে, আমি তাহলে যে সমস্ত রসুয়া বিভাগের প্রধান প্রধান ব্যক্তিরা আছে তাদের উপরে আমি তোমাকে রাখলাম, তুমি সব কিছু দেখাশোনা করবে, তুমি সেই রসুয়া বিভাগের মুখ্য ব্যক্তি। ভীমসেন কেউ কেউ চিনতে পারল না, তাকে চেনার মতো কোনো মানে অন্য কোনো কিছু তার প্রদর্শিতই হলো না, গোপন হয়ে গেলেন। কিন্তু শরীরটা যাবে কোথায়? তাই তিনি কথাটা ঘুরিয়ে বললেন, আরে ভীমের মধ্যে 10,000 হাতির বল, তাকে সিংহ, ব্যাঘ্র বা হাতি মারা একটা সাধারণ কাজ ছিল। মহারাজ ভীষণভাবে সন্তুষ্ট হলেন। এবারে আসছে দ্রৌপদীর পালা। দেখুন, যিনি স্বয়ং অগ্নি হতে উৎপন্না হয়েছিলেন সেই দ্রৌপদী, তারও কেমন দশা। তিনি এক ছেঁড়া জরাজীর্ণ শাড়ি পরিধান করে পাগলিনীর মতো তিনি সেই রাজ্যে বিচরণ করছেন, এবং এমনভাবে তিনি চলছেন সেখানে যাকে রানী তাকে দেখতে পায়। মহারাজ বিরাটের ধর্মপত্নী হচ্ছেন সুদেষ্ণা, তিনি জানলা দিয়ে মানে দেখছিলেন বাতাবরণ কেমন, বৃক্ষ আদি এবং তার পুষ্প উদ্যান দর্শন করছিলেন। তার পাশেই দেখছেন এক অতি অপূর্ব সুন্দরী এক দেবী, সেজন্য দেখে মনে হচ্ছে খুব দুঃখী, সে ইতস্তত বিচরণ করছে। এক দাসীকে ডেকে পাঠালেন, বলছেন, দাসী, তুমি যাও তো, ওই যে দেবীকে দেখা যাচ্ছে তাকে নিয়ে এসো। দ্রৌপদীকে ডেকে নিয়ে গেলেন। গিয়ে রানী তাকে দেখে একেবারে হতবাক, বলছেন, হে কল্যাণী, কে তুমি? তুমি কি কোনো যক্ষকন্যা? তুমি কি কোনো গন্ধর্বী? বা তুমি কি উর্বশী? বা তুমি কি কোনো নাগকন্যা? না তুমি কোনো রাক্ষসদের কন্যা? তুমি এত সুন্দরী কি করে হলে? তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তুমি সাক্ষাৎ লক্ষ্মী দেবী। তুমি এত সুন্দরী কি করে হলে গো? আচ্ছা যাক, তুমি এইভাবে এই যে ছেঁড়া জরাজীর্ণ শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ, কে তুমি? আর তুমি সত্য করে বলো, তুমি কি কোনো দেবকন্যা অথবা নাগকন্যা, অথবা তুমি চন্দ্রপত্নী অথবা রোহিণী অথবা ইন্দ্রাণী, কে তুমি? বলছেন যে, হে দেবী, আমি তেমন কিছুই নই, আমি সৈরন্ধ্রী। বলছেন, না না, এ তো হতেই পারে না, তুমি কি করে সৈরন্ধ্রী? তোমার রূপ লাবণ্য, তোমার জ্যোতিচ্ছটা দেখে আমার মনে হচ্ছে তুমি হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ দাসীর দ্বারা সেবিত, তা তুমি কি করে সৈরন্ধ্রী হতে পারো? রানীকে তিনি বললেন, না না, আমি একজন সেবিকা সৈরন্ধ্রী, আমি না খুব সুন্দর কেশ পরিচর্যা করতে পারি, খুব সুন্দর ফুলের মালা গাঁথতে পারি, আমি এই সমস্ত কাজে বিশেষ পটু। বলছেন, তুমি এখানে থাকলে আমার মনে হয় যে আমার স্বামী মানে রাজা বিরাট তোমাকে অতি অবশ্যই পছন্দ করবেন। তোমার রূপে তোমার গুণে তিনি মোহিত হয়ে তোমাকে যদি তিনি মানে চান তাহলে কি হবে? বলছেন না, তা হবে না, কারণ আমার কতগুলো নিয়ম আছে, আমার পাঁচজন পতি আছে, তারা খুব বলশালী গন্ধর্ব, তা তারা আমাকে কখনো মানে উচ্ছিষ্ট যে সমস্ত পাত্র তা ধোয়ান না বা উচ্ছিষ্ট আমাকে খেতে দেন না, আর আমার দিকে কেউ যদি কুদৃষ্টি ভাবাপন্ন হয়ে দেখে তাহলে আমার সেই বিশাল তেজস্বী যে পাঁচজন পতি দেবতা আছে সেই গন্ধর্ব তারা সেই রাত্রে এসে তাকে মেরে ফেলে। বলছেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে রাজাকে আমি সেই কথা বললে রাজা তোমার দিকে কখনো তাকিয়ে দেখবে না ভয়ে। এই শর্তে তাকে রাজি করা হল, আর রানী সন্তুষ্ট হয়ে রানী সুদেষ্ণা বলছে দেখো আমিও তোমাকে কথা দিলাম, তোমাকে কখনো সাধারণ দাসীর মতন কখনো উচ্ছিষ্ট পাত্র স্পর্শ করতে হবে না, কখনো তোমাকে অন্য কারো পদধৌত করাতে হবে না, মানে পরপুরুষের স্পর্শ হবে, তিনি তো পাতিব্রত্যা সতী, তাই তিনি কথাটাকে মানে ঘুরিয়ে বললেন। যারা সতী হয় তাদের মধ্যে এই সমস্ত নিয়ম থাকে, এখন কারো পদধৌত করতে গেলে কোনো পরপুরুষের সঙ্গে স্পর্শ হবে, অতএব বুদ্ধি করে বললেন যে আমি কারো পদ আদি কিন্তু ধোয়াতে পারব না, আর আমাকে দিয়ে কেউ যদি কারো পদধৌত করায় তাহলে আমার সেই বীর পতিগণ তারা এসে তাকে রাত্রে মেরে ফেলে। রানীর চিন্তা ছিল যে সে এত সুন্দরী, যদি রাজা তাকে পাটরানী করতে চায়, অতএব রাজাকে আগেই সব গিয়ে বলে বলল এই দাসীকে আমি কেশ পরিচর্যা করার জন্য রাখব। এই শর্তে মেনে নিলেন। এবারে অপরদিকে বাকি থাকলো কে? মহারাজ যুধিষ্ঠির। তিনি সেখানে পৌঁছে গেলেন, ভীমসেন রসিয়া হলেন, দ্রৌপদী সৈরন্দ্রী রূপে রানী সুদেষ্ণার সেবায় নিযুক্ত হলেন। আর এবারে অপরদিকে আসছে সহদেব। তারপরে একই সঙ্গে যদি যায় তাহলে তো চিন্তা করবে পাণ্ডবগণ, সেই জন্য তাদের যে ক্রমটা সেটাকে কিছু ঘুরিয়ে দিয়েছে। এবারে সহদেব তিনি গোয়ালার বেশ ধারণ করে খুব সুন্দর ভাষা বলতে বলতে মানে সেই দেশের ভাষা বলতে লেগে গেল, বলতে বলতে যেখানে গোশালা সেই গোশালার কাছে গেল। আর অপরদিকে সহদেব বা নকুল তারা তো সেই অশ্বিনী কুমারের পুত্র, তারা দেখতে এত সুন্দর যে রাজা সেখানে বোধহয় কোনো কাজের জন্য ছিলেন, তাকে দেখে চিন্তা করছে যে এই সূর্যের মতন তেজ বিশিষ্ট এই গোয়ালাকে, সে জিজ্ঞাসা করছে যে কে হে তুমি, কোথার থেকে এসেছো, কি কাজ, কেন এসেছো? বলছেন মহারাজ আমি আপনাকে প্রণাম জানাই, আমি মানে গোয়ালা, আমার নাম অরিষ্ট নেমি বলে অনেকে ডাকেন, আমি ধর্মাত্মা সম্রাট যুধিষ্ঠিরের গোধন সকল রক্ষা করতাম, তার 40 ক্রোশের মধ্যে যত গাভী বৃষ আদি থাকত তা সকলের মানে খবর আমি নখ দর্পণের মধ্যে রাখতে পারতাম, আর মহারাজ কিছু বৃষ আছে মানে ষাঁড়, সেই ষাঁড়গুলোকে তার লক্ষণ দেখে আমি চিনতে পারি, যারা বন্ধা স্ত্রী তাদেরকে যদি সেই বৃষের মূত্র যদি শুকিয়ে দেওয়া হয় তাহলে তার বন্ধত্বকরণটা বিনষ্ট হয়ে যায় আর সে গর্ভ ধারণ করতে পারে, আমি তাও জানি। বলছেন আচ্ছা তুমি এত সুন্দর যুবক, তুমি গোয়ালা হবে? বলছেন হ্যাঁ আমি যেটা জানি সেটাই করব, এতে সুন্দর রূপের আর কি হল। তিনি সন্তুষ্ট হয়ে বললেন ঠিক আছে দেখো আমার 100,000 গাভী আছে মানে তার মধ্যে বৃষ আদি আছে, 100,000 গোধন আছে, তাদের তো অনেক সেবক আছে, তা আমি তোমাকে সকলের উপরের সেবক হিসাবে মানে প্রধান সেবক হিসাবে নিযুক্ত করলাম, তুমি তার দেখাশোনা করবে, আজ থেকে তুমি সবকিছুই হলে। আর অপরদিকে সহদেব সেখানে ঢুকে পড়লেন, কেউ তাকে চিনতে পারল না। এবারে সেই মহা ধনুর্ধারী মহা পরাক্রমশালী অর্জুন তিনি কি করলেন, মেয়েদের মতন কেশ বেনুনি করে চলে আসলেন, আবার হাতে শাখা পরা আছে কিছু চুরি, আর সে যেমন মেয়েদের বেশ হয় ঠিক সেই রকম। এবার তিনি একে বেঁকে হেঁটে আসছেন, কারণ তিনি তো মানে নপুংসকের অভিনয় করবেন, তাই তিনি একে বেঁকে সেজে গুজে আসছেন। তার শৈলী খুব সুন্দর, কিন্তু তার যে সেই শরীর, তার যে সেই বিশাল বিশাল যোদ্ধাদের মতো বাহু, সেগুলো তো আর লোকানো যাচ্ছে না। সকলে আশ্চর্যান্বিত হয়ে সমস্ত প্রজাকুল তাকে দেখছে, আবার শাড়ি পরা, দেখতে খুব সুন্দর লাগছে। সকলে চিন্তা করছে এত সুন্দরী কোথা থেকে আসবে। এবারে তিনি রাজদরবারে আজ্ঞা নিয়ে রাজার কাছে গেলেন, রাজা বিরাটকে দণ্ডবত প্রণাম জানালেন, বলছেন কে তুমি? বলছেন মহারাজ আমি বৃহন্নলা, আমি আগে মহারাজ যুধিষ্ঠিরের সেখানে সমস্ত রাজকুমারীদের মানে সঙ্গীত নৃত্য এবং বাদ্য আদি শিক্ষা প্রদান করতাম, আমি নপুংসক ব্যক্তি, তা আমি চাই যে আপনার পরমা সুন্দরী যে কন্যা উত্তরা আছে তাকে আমি নৃত্য শেখাতে চাই, গীত শেখাতে চাই এবং তার সঙ্গে বাদ্য শিক্ষা দিতে চাই। বলছেন ঠিক আছে, আমি এতে খুশি হলাম, আগে তুমি আমাকে সেই সমস্ত কলা প্রদর্শন করাও। সেই সমস্ত কলা প্রদর্শন করালেন, সমস্ত সভাসদগণ এবং যারা যারা ছিলেন সকলে একেবারে বড় আশ্চর্যান্বিত হলেন যে সে নপুংসক ব্যক্তি এই সমস্ত কলায় কি করে পারদর্শিতা লাভ করলেন। কিন্তু অর্জুন তো গোপনভাবে আছেন, অতএব তিনি তো সেসব কিছু বললেন না, আর অর্জুনের কলাতে এই পৃথিবীর সকলে আকৃষ্ট কেন হবে না, সে তো সাক্ষাৎ সেই মানে গন্ধর্বরাজ চিত্রসেনের থেকে স্বর্গের থেকে শিক্ষা করে এসেছেন। সকলেই সন্তুষ্ট, বললেন ঠিক আছে তুমি আমাদের রাজকুমারী এবং রাজ পরিবারের কন্যাদের তুমি এই সমস্ত কলা শেখাও। তার পূর্বে মহারাজ বিরাট সে নপুংসক না সে কোনো কারণের জন্য এসেছে, তাই পরীক্ষা করার জন্য তিনি কিছু কুমারী কন্যাদের তার পেছনে লাগালেন যে সে বাস্তবিক নপুংসক কিনা, কিন্তু দেখলেন যে বাস্তবিকই সে নপুংসক, তার মধ্যে কোনো বিকার নেই। আর অপরদিকে সেই স্বর্গের উর্বশীর অভিশাপ রয়েছে, এই এক বছর সেই অভিশাপ কাজ করেছে, তথাপি সেই মহাশক্তিশালী পরাক্রম বীর সে নিজেকে মানে সমস্ত কিছু নিজের আয়ত্তে করে নিয়েছিল, কাম ক্রোধ লোভ ইত্যাদি ইত্যাদি। এবারে সে অন্তপুরে গেল, তাকে তো আর কেউ চিনতেই পারল না, তিনি দেবী উত্তরা মানে পরীক্ষিতের মা, আর অপরদিকে সমস্ত রাজকুমারীদের তিনি এই সমস্ত নৃত্য গীত বাদ্যাদি শিক্ষা প্রদান করতে থাকলেন এবং তার মানে বিশাল প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এবারে বাকি থাকলো কে, বাকি থাকছে নকুল। নকুল তিনি একদিন বিশাল দিব্য জ্যোতি তার, সে এসে রাজধানীতে ঢুকে যেখানে ঘোড়া সেই অশ্বশালা দর্শন করছে। তা মহারাজ তিনিও কখনো সেই অশ্বশালা দর্শন করতে যান, বলছেন তুমি কে, নতুন ব্যক্তি কে তুমি? বলছেন মহারাজ আমি একজন ঘোড়া বিশারদ ব্যক্তি, আমি ঘোড়াদের শিক্ষা দিতে পারি, যত দুষ্ট ঘোড়া হোক না কেন সে আমার আদেশ পালন করে, এইভাবে আমি শিক্ষা দিয়ে তৈরি করি। এবার সমস্ত রাজারাই কিন্তু এই যে তাদের এখনকার মতো তো আর বাহন ছিল না, তখন ঘোড়াই ছিল মানে সর্বশ্রেষ্ঠ বাহন। অতএব ঘোড়া তৈরি করার কথা বললে যে কোনো রাজাই কাজ দেবে। তিনি তার এই অশ্বযোগ্যতা তার মধ্যে ছিল তা ব্যক্ত করায় রাজা খুশি হয়ে বললেন, ঠিক আছে তাহলে আমার অন্যান্য যত যে সমস্ত কারিগরেরা আছে তাদের মধ্যে আমি তোমাকে মানে শ্রেষ্ঠ রূপে জ্যেষ্ঠ রূপে রাখলাম, তুমি সকলের বড়, সকলের প্রধান। এইভাবে সেই পরম সুন্দর যুবক নকুলকেও কেউ চিনতে পারল না। এবারে রাজা বিরাটের কাছে এইভাবে সম্মানিত হয়ে নকুল সেখানে থাকতে লাগলেন, কেউ তাকে চিনতে পারল না। আর নগরে বেড়াবার সময়ও সেই সুন্দর যুবককে কেউ চিনতে পারত না। যাদের দর্শন মাত্রে পাপ নাশ হয় তারা আজ মানে শশাগরা পৃথিবীর অধিপতি হয়েও তারা কালক্রমে তাদের দাস হয়ে সেখানে থাকা আরম্ভ করল। সেই আসমুদ্র হিমাচল পৃথিবীর প্রভু পাণ্ডবরা এইভাবে তাদের প্রতিজ্ঞা অনুসারে অজ্ঞাতবাসের কাল পূর্ণ করার জন্য এখানে এসে সময় কাটানো আরম্ভ করল। তাহলে অন্ধকার দিনে আমরা সেই যে অজ্ঞাতবাস কেমনভাবে কিভাবে তারা সেই রাজ্যে মানে বিরাট রাজার নগরে সেই মৎস্য দেশে কেমনভাবে আসলেন আমরা তার প্রবণ করলাম। এবারে আরও সুন্দর সুন্দর সেখানে তাদের সঙ্গে কে কেমন ব্যবহার করেছিল আমরা সে প্রসঙ্গ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা আশা করি আগামী দিন আবার ঠিক পাঁচ ঘটিকা থেকে আমরা শ্রবণ করব। অতএব এখনকার মতন পাঠের বিরতি আমরা এখানেই নিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গিরীন্দ্র বিহারী ভগবান কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী মার্কণ্ডেয় মহামুনি কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয় শ্রী শ্রী পণ্ডিত সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপাসিন্ধু দাসজী মহারাজ কি জয় শ্রী মহন্ত শ্রী রামগোপাল দাসজী মহারাজ কি জয় 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 শ্রী রাধে নিতাই গৌর হরি বল।